بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. عما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم الكتاب المبين. إنا أرسلناه في ليلة مباركة إنا كنا منذرين. يفرق فيها كل أمر حكيم. وقال الله تعالى أيضا إنا أرسلناه في ليلة القدر. وما أدراك ما ليلة القدر؟ ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وعن عائشه رضي الله تعالى عنها انها قالت كان النبي صلى الله عليه وسلم يجتهد في العشر الاخر ما لا يجتهد في غيره. رواه ابن ماجه والترمذي. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله. رواه البخاري. وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه أنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ليخبرنا ليلة القدر فتلاح رجلان من المسلمين، فقال النبي صلى الله عليه وسلم خرجت ليخبركم بليلة القدر فتلاحى فلان وفلان فرفعت، عسى أن يكون خيرا لكم فالتمسوها في التاسعة والسابعة والخامسة. رواه البخاري. যাবতীয় প্রশংসা স্তুতি কেবলমাত্র সেই মহাপরাক্রমশালী সত্তার শানে নিয়োজিত, যার অপরিসীম দয়া সীমাহীন রহমত ও করুণার বদৌলতে আজকে নাসিরাবাদ আদর্শপাড়া বাইতুল আমান জামে মসজিদে পবিত্র রমজান মাসের জুমার খুতবায় কিছু বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপর পরি দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল, যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের জীবনের লক্ষ্য। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে লাইলাতুল কদর। কয়েকটি পয়েন্টে লাইলাতুল কদরের উপর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম আলোচনা হবে ফাদাইল লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ফজিলত। দ্বিতীয় আলোচনা হবে আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর, কোন রাত লাইলাতুল কদর। তৃতীয় আলোচনা হবে মা আলাইনা ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আমাদের জন্য কি করণীয়। চতুর্থ আলোচনা হবে দোয়া ও লাইলাতুল কদর, লাইলাতুল কদরের দিন দোয়া। এবং এর পাশাপাশি ইতিকাফ এবং রমজানের মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনাটি মনোযোগ সহকারে শোনার জন্য। সর্বপ্রথম লাইলাতুল কদরের ফজিলত বা গুরুত্ব সম্পর্কে চারটি পয়েন্ট আলোচনা করতে চাই। লাইলাতুল কদরের গুরুত্ব চারটি জিনিসের মাধ্যমে বোঝা যায়। এক, নুজুলুল কোরআন ফিহাদিহিল লাইলা, এই রাত্রিতে পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া। দ্বিতীয়, তানাজ্জুলুল মালায়েকা ফিহাদিহিল লাইলা, ফেরেশতাদের এই রাত্রিতে নিচের দুনিয়াতে নেমে আসা। চতুর্থ আলোচনা, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, নিজের জীবনের সকল পাপ ক্ষমা করে নেওয়ার সুযোগ। আর চতুর্থ হচ্ছে এই রাত্রিটি 1000 রাত্রির 1000 দিনের চাইতেও 1000 রাতের চাইতেও উত্তম। সর্বাগ্রে এই রাত্রিতে পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার আলোচনায় আমি পবিত্র কোরআনের সূরা আল কদর থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা কদরে বলছেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই পবিত্র কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। আর সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাজান এমন একটি মাস যে মাসে আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি। তাহলে এই দুইটি আয়াতকে একত্রিত করলে বোঝা যায় যে লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে আর লাইলাতুল কদরটা রমাজান মাসে আছে, যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি রমাজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। সূরা বাকারার 185 নম্বর আয়াত। এখানে একটা সমস্যা সৃষ্টি হয় যে সূরা দোখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, আমি এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে। তো অনেক মুফাসসির 15ই শাবান তথা শবে বরাতের রাতকে উদযাপন করার জন্য এই আয়াতকে ব্যবহার করে থাকে যে বরকতময় রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে 15ই শাবানের রাত। কিন্তু এটা পবিত্র কোরআনের বিকৃতি বা পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা। লবণ এবং নুন যেমন বাংলা ভাষায় একই শব্দের দুইটা নাম, অনুরূপই লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রি এবং লাইলাতুল কদর একই রাত। আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্র কোরআনের তিনটি আয়াতকে যদি একত্রিত করা হয় যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে, আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, আমি কোরআনকে অবতীর্ণ করেছি রমজান মাসে, সকল মুফাসসিরিনে কেরাম সালাফে সালেহীন এই বিষয়ে একমত যে লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, আর এই লাইলাতুল কদরই রমজান মাসে আছে। সুতরাং এখান থেকে স্পষ্ট হয় যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে, আর এটাই লাইলাতুল কদরের সবচেয়ে মহান বৈশিষ্ট্য, পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং সর্বশেষ আসমানি কিতাব, 1400 বছরের মধ্যেও যার মাঝে বিন্দু মাত্র ত্রুটি বিচ্যুতি, যার মাঝে বিন্দু মাত্র পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করা মানব জাতির জন্য সক্ষম হয়নি, সেই সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে মহাগ্রন্থ শ্রেষ্ঠ আল কোরআন যে রাত্রে অবতীর্ণ হয়েছে সেই রাত্রিও সবচেয়ে শ্রেষ্ঠ। এই রাত্রের দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তানাজ্জুলুল মালায়েকা, ফেরেশতাদের অবতীর্ণ। আল্লাহ সুবহানাহু তাআলা লাইলাতুল কদর সূরা কদরে বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জুলুল মালায়েকাতু রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে ফেরেশতাগণ এবং রূহ তথা ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে নেমে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়, আমি সনাদ সহ হাদিসটি আপনাদের সামনে বলছি, যে আখবারানা বিশর ইবনে হিলাল ক্বালা হাদাসানা আব্দুল ওয়ারিদ আন আইয়ুবা সাখতিয়ানি আন আবি কিলাবা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু তুফতাহু আলাইকুম আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু আবওয়াবুন নার ওয়া তুমরাতু শায়াতান মারাদাতু শায়াতিন وفيه لله فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم। বিশর বিন হিলাল বলছেন যে আমাকে আব্দুল ওয়ারিস হাদিসটি শুনিয়েছেন, আব্দুল ওয়ারিস হাদিসটি শুনিয়েছেন বিখ্যাত পণ্ডিত আলেম আইয়ুব সাখতিয়ানির নিকট থেকে। তিনি বলছেন আমাকে হাদিস শুনিয়েছে আবু কিলাবা, আবু কিলাবা বলেন আমাকে হাদিস শুনিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের নিকটে রমজান মাস উপস্থিত হয়েছে, শাহরুল মুবারাকুন অনেক বরকতময় মাস, এই মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, আর এই মাসেই রয়েছে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত যে রাতটা হাজার বছরের চাইতে উত্তম। মান হুরিমা খায়রাহা, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, ফাকাদ হুরিমা, তাহলে সে যেন যাবতীয় কল্যাণ থেকে যাবতীয় ভালো থেকে বঞ্চিত হয়ে গেল, তার চাইতে হতভাগ্য তার চাইতে হতভাগা আর কেউ নাই। এই হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুস্তাদে আহমদের 7148 নম্বর এবং ইমাম নাসাই রাহিমাহুল্লাহ 2118 নম্বর হাদিসে এই হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসটির সনাদ সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করে আমি হাদিসের ব্যাখ্যার দিকে যাব। হাদিসের সনাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে যে আবু কিলাবা বলছেন আমাকে আবু হুরায়রা হাদিস শুনিয়েছেন, কিন্তু ইমাম জুরআ, ইমাম আবু হাতিম, হাফেজ জিয়া থেকে জামিউত তাহসিল ফি আহকামিল মারাসিল গ্রন্থের 211 পৃষ্ঠায় নকল করা হয়েছে যে আবু কিলাবা শুধুমাত্র তিনজন ব্যক্তির নিকট থেকে হাদিস শ্রবণ করেছে, মালিক ইবনু আনাস, মালিক ইবনুল হুয়াইরিস আর থাবিত ইবনু দাহ্হাক। মাত্র এই তিনজন ব্যক্তির নিকট থেকে সে হাদিস শ্রবণ করেছে, এছাড়া আর যার কাছ থেকে সে হাদিস বর্ণনা করে সেগুলো সব মুরসাল। তো এই হাদিসটা আবু কিলাবা বর্ণনা করছে আবু হুরায়রা থেকে, আর সে আবু হুরায়রার নিকট থেকে হাদিস শ্রবণ করেনি। সুতরাং সানাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা সৃষ্টি হলো। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসের সানাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন, ওয়ালা হুশাহিদুন ফি সহিহাইন, এই হাদিসের শাহেদ রয়েছে বুখারী এবং মুসলিমে, এই হাদিসের অনুরূপী হাদিস রয়েছে যে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, অনুরূপী হাদিস রয়েছে সহিহ মুসলিমে, আর অনুরূপী হাদিস রয়েছে ইবনে মাজাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুতরাং এই হাদিস দ্বারা দলিল গ্রহণ করা সমীচীন হবে, কোনো সমস্যা নেই। আর খায়রুম মিন আলফি শাহর, হাজার বছরের চাইতে উত্তম, এটা বলতে কি বুঝায়? বাস্তবে কি 80 বছর 4 মাস সমান 1000 মাস হয়? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস, 1000 মাসের চাইতে উত্তম। তো 1000 মাসকে হিসাব করলে দেখা যায় যে 80 বছর 4 মাস হচ্ছে। তো অনেক মুফাসসির বলেছেন যে হ্যাঁ, 80 বছর 4 মাস ইবাদত করলে যত নেকি হবে, এই এক রাত্রি ইবাদত করলে তত নেকি হবে। আর অনেকেই বলেছেন যে এটা নির্দিষ্ট নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং সীমার অভাব নাই, তিনি 1000 মাস বলে অনেক বুঝিয়েছেন, তথা হাজার হাজার লাখ লাখ বছর ইবাদত করলে যা নেকি হবে, এই রাত্রিতে ইবাদত করলে তত নেকি হবে। আর পবিত্র কোরআন অবতীর্ণ হয় এই রাত্রিতে, এই পবিত্র কোরআনের আলোচনা একটা অংশ ছুটে গেছে যে এখানেও মুফাসসিরিনে কেরাম দুই ধরনের মত পোষণ করেছেন যে পবিত্র কোরআন এই রাত্রিতে অবতীর্ণ হয়। ইবনু কাতির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নকল করা হয়েছে যে আনাল কোরআন আনজালা মিনাল লাউহিল মাহফুজ ফি বাইতিল ইজ্জা মিনাস সামাই দুনিয়া, লাউহে মাহফুজ থেকে নিচের আসমানে এই রাত্রিতে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আর অন্যান্য আরো মুফাসসিরগণ বলছেন যে না, এই রাত্রিতে কোরআনের অবতীর্ণ শুরু হয়েছে হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই দিন কোরআন অবতীর্ণ করা হয়েছিল ওটা রমজান মাস এবং লাইলাতুল কদরের সময় ছিল, তখন কোরআনের অবতীর্ণটা শুরু হয়েছে এই লাইলাতুল কদরে। এটা হলো কোরআন অবতীর্ণ হওয়ার দুইটা ব্যাখ্যা। আর এই পর্যায়ে তৃতীয় যে লাইলাতুল কদরের বৈশিষ্ট্য, তানাজ্জুলুল মালায়েকা, ফেরেশতাগণ এই রাত্রিতে অবতীর্ণ হন, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মালায়েকাতা তিলকাল লাইলাতি ফিল আরযি আকতারু মিন আদাদিল হিসাব, এই রাত্রিতে জমিনে এত ফেরেশতা অবতীর্ণ হয় যে তাদের সংখ্যা ধূলিকণা, বালিকণা এবং পাথর ইট পাটকেলের চাইতেও বেশি, এত বেশি সংখ্যক ফেরেশতা এই রাত্রিতে অবতীর্ণ হয়। তো এত বেশি সংখ্যক ফেরেশতা কেন অবতীর্ণ হয়? এত বেশি সংখ্যক ফেরেশতা অবতীর্ণ হওয়ার কারণ সম্পর্কে সালাফে সালেহীন বলছেন যে যেখানেই বরকত বেশি থাকে সেখানেই ফেরেশতাগণ অবতীর্ণ হন। যেমন কোনো তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ইলমের অন্বেষণকারী, তখন ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছিয়ে দেন। যখন কোনো জায়গায় এক জায়গায় মজলিসে বসে মানুষ কোরআন এবং হাদিসের আলোচনা করে, হাফফাত হুমুল মালায়েকা, তখন ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরে। তো এই রাত্রিতে এতই রহমত, এতই বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয় যে ওই রহমত এবং বরকতের আধিক্যের কারণেই অত্যধিক হারে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম সহ এই রাত্রিতে অবতীর্ণ হয়ে থাকেন। সুতরাং এখান থেকে স্পষ্ট বোঝা যায় এই রাত্রির গুরুত্ব। আর এই রাত্রির চতুর্থ গুরুত্ব হচ্ছে এই রাত্রির ইবাদত জীবনের পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি সানাদ সহ হাদিস বলছি, আলী ইবনে আব্দুল্লাহ আন্নাহু ক্বাল হাদাসানা সুফিয়ান আন্নাহু হাফিযা হাযাল হাদিস মিনাজ যুহরি عن ابي سلمه عن ابي هريره انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আলী ইবনে আব্দুল্লাহ, ইমাম বুখারী রাহমাহুল্লাহ হাদিসটা নকল করছেন, 1901 নম্বর হাদিস ইমাম বুখারী শরীফের। তিনি বলছেন যে আমাকে আলী ইবনে আব্দুল্লাহ হাদিস শুনিয়েছে। আলী ইবনে আব্দুল্লাহ বলছেন আমি এই হাদিসটা শুনেছি সুফিয়ান রাহমাহুল্লাহর নিকটে, তিনি হাদিস মুখস্থ করেছেন ইমাম জোহরির নিকটে, ইমাম জোহরি বলছেন আমাকে এই হাদিস শুনিয়েছে আবু সালামা। আবু সালামা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাস শাগরেদ, ছাত্র, অনেক হাদিস তিনি তার নিকট থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে ইমানের সাথে এবং নেকির আশায় ইবাদত করল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন এই হাদিসের সাথে আরো দুইটা অংশ যেটা আপনারা রমজানের শুরুতেই শুনেছেন যে ব্যক্তি সিয়াম পালন করবে ইমানের সাথে নেকির আশায় যে ব্যক্তি তারাবির সালাত আদায় করবে ইমানের সাথে নেকির আশায় তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে আর আরেকটা অংশ হচ্ছে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করা তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শর্ত যুক্ত করেছেন একটা হচ্ছে ইমান থাকতে হবে দ্বিতীয় হচ্ছে ইহতিসাব নেকির আশা থাকতে হবে ইমান বলতে কি বোঝায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে যখন কোন চোর চুরি করে তখন তার অন্তরে ইমান থাকে না যখন কোন জেনাকারী জেনা করে তখন তার অন্তরে ইমান থাকে না তথা চুরি করা জেনা করা সহ যাবতীয় পাপ কাজ ইমান বিরোধী আমল ইমান বিরোধী কাজ যদি কোন সাইম কোন রোজাদার না খেয়ে থাকার পরও কোন পাপ কাজে লিপ্ত হয় তাহলে অবশ্যই তার পূর্বের গুনাহ ক্ষমা হবে না আর নেকির আশা বলতে অন্তরে ইখলাস থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের লক্ষ্য থাকতে হবে সমাজের সবাই করে তা আমি এবং আপনি করব এরকম নয় অন্তরে যদি ইখলাস না থাকে তাহলে আপনি পূর্ণ নেকি পাবেন না তো ইমানের ওই জায়গায় যে না খেয়ে থাকার পরও ক্ষুধার্ত থাকার পরও পিপাসার্ত থাকার পরও যদি গুনাহ করেন তাহলে সিয়ামের পূর্ণ নেকি আপনি পাবেন না অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুহর আল আমাল বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু আবু দাউদের 2364 নম্বর হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করলো না ফলাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু মহান আল্লাহর কোনোই প্রয়োজন নেই যে সে না খেয়ে থাকে পিপাসার্ত থাকে ক্ষুধার্ত থাকে সিয়াম থাকার পরেও যদি কেউ পাপ কাজ এবং গুনাহের কাজ পরিত্যাগ না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিয়ামের কাছে এই সিয়ামের কোনো চারে না গুরুত্ব নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্যি যে আমরা দেখতে পাই আমাদের সমাজে সিয়াম পালন করার পরেও মানুষ অহরহ গুনাহের কাজে লিপ্ত হচ্ছে মানুষ সিয়াম পালন করার পরেও যদি কেউ টাখনুর নিচে কাপড় পরিধান করে সিয়াম পালন করার পরেও যদি কেউ নিজের দাড়িকে চাছে তাহলে ওই ব্যক্তির সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই আজকে উম্মতে মুসলিমার নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ি এতই অবহেলিত যে আমি এটা বলতে চাই যে ওহে মুসলিম সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা পৃথিবীর সবচাইতে সুন্দর এবং সবচাইতে সুন্দর চেহারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে সিয়াম থাকার পরেও মানুষের নিকটে মুসলমানদের নিকটে রাসূলের চেহারা এতই খারাপ রাসূলের ওই সুন্দর চেহারা এতই খারাপ রাসূলের ওই সুন্দর চেহারা এতই খারাপ যে তারা মুখমণ্ডল থেকে দাড়ি পর্যন্ত উড়িয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অবমাননা করে এই ধরনের সিয়াম রাখার কোনো গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নেই এই সাইমের পূর্বের কোনো গুনাহই ক্ষমা হবে না বরং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ঠাট্টা করছে টিটকারি করছে সিয়াম না রাখার পরও বলছে আমি সিয়াম আছি সিয়াম শুধু না খেয়ে থাকার নাম নয় পাপ কাজ থেকে বিরত থাকার নামও সিয়াম সম্মানিত উপস্থিতি লাইলাতুল কদরের গুরুত্ব আমরা চারটি জিনিসের মাধ্যমে বুঝতে পারলাম যে পবিত্র কোরআন এই রাত্রিতে অবতীর্ণ হয়েছে হাজার হাজার ফেরেশতা এই রাত্রিতে নেমে আসে এবং এই রাত্রের ইবাদত হাজার মাসের চাইতে উত্তম এবং এই রাত্রিতে যদি কেউ ইবাদত করে তাহলে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে এবার লাইলাতুল কদর এই লাইলাতুল কদর এই নামটা কেন দেওয়া হয়েছে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই সূরা দুখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতু মুবারাকাতে বরকতময় রাত্রিতে ইউফরাকু ফিহা কুল্লু আমরিন হাকীম ওই দিন আগামী এক বছরের সকল মানুষের তাকদীর রুজি রুটি কাজ কর্ম সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাঝে বণ্টন করে দেন মানুষের তাকদীর 50,000 বছর পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লিপিবদ্ধ হয়েছে আবার যখন মায়ের পেটে ছিল তখন লিপিবদ্ধ করা হয় কিন্তু লাইলাতুল কদরের রাত্রিতে আগামী এক বছরে কি ঘটবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের হাতে হস্তান্তর করে দেন লাইলাতুল এই কদর তাকদীর সম্পর্কে দুইটা আমাদের মাথায় যে প্রশ্ন থাকে তাকদীর সম্পর্কে বিভিন্ন অভিযোগ থাকে এই বিষয়ে জুমার খুতবার শেষের দিকে ইনশাআল্লাহ আলোচনা করব তো এই যে এই রাত্রিতে কদর নির্ধারিত হয় মানুষের তাকদীর এই জন্যই এই রাত্রিকে বলা হয় লাইলাতুল কদর এবার আসি আমরা কোন দিনে লাইলাতুল কদরকে খুঁজব লাইলাতুল কদর কোন দিনে হতে পারে এই বিষয়ে হাদিসে অনেক আলোচনা তার মধ্যে প্রধান যেগুলো নির্ভরযোগ্য যে সমস্ত সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে আমি সেগুলো আপনাদের কাছে পেশ করব প্রথমত নির্দিষ্টভাবে দুইটা রাতের কথা পাওয়া যায় একটা হচ্ছে 21-এর রাত এটা বুখারী শরীফের 2018 নম্বর হাদিস এই হাদিসে সাহাবাগণ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উরিতু লাইলাতুল কদর রাআইতু লাইলাতুল কদর আমি লাইলাতুল কদরকে স্বপ্নে দেখলাম ফানাসিতুহা তারপর আমি সেটা ভুলে যাই ওয়া রাআইতু আন্নী আসজুদু ফি মা মাইন ও তিনিন, আমি স্বপ্নে দেখলাম যে আমি পানি এবং মাটির মধ্যে সিজদা করছি লাইলাতুল কদরের রাত্রিতে। তো সাহাবি বলছেন যে ফামতরাত ইসসামা, এত বৃষ্টি হলো ওই দিন রাত্রিতে, এই রাত্রিটা ছিল একুশে রমজানের রাত, এত বৃষ্টি হলো যে সালা সাকাফুল মসজিদ, মসজিদের ছাদ বয়ে গেল পানিতে, আর মসজিদের ছাদ তখন ছিল খেজুরের ডাল পাতা দিয়ে তৈরি। তো মুসলিদের ছাদ বয়ে গেল, রাবি বলছেন আমি দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফি মাইন ওয়া তিনিন, পানির মধ্যে এবং মাটির মধ্যে সিজদা করছেন। ওয়ারাইতু আথরাত তিনি আলা জাবাহাতিহি, আর আমি মাটির দাগ, কাদা মাটির দাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে দেখতে পাচ্ছি। তো বুখারী শরীফের 2018 এই হাদিস থেকে মানে নির্দিষ্ট একটা রাতের কথা পাওয়া যায়, সেটা একুশের রাত, আর একটা নির্দিষ্ট রাতের কথা পাওয়া যায় সাতাশের রাত, সেটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই রিওয়ায়াতটা। এটা তিরমিজি শরীফের 798 নম্বর হাদিস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে নয়, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে হাফিজনাহা ওয়া আদাদনাহা, লাইলাতুল কদরকে আমরা অনুসরণ করেছি, গণনা করেছি, গবেষণা করেছি, আমার মনে হয়েছে যে লাইলাতুল কদর সাতাশে রাত্রিতে হয়। এটা হচ্ছে তিরমিজি 798 নম্বর হাদিস। এবার হলো রমজানের শেষ দশক, মানে পুরো শেষ দশ দিন, বিশ রমজান থেকে নিয়ে 29 রমজান পর্যন্ত প্রত্যেক রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আপনার হচ্ছে বুখারীর 2020 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বলছেন যে তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদরকে খোঁজো শেষ দশ রাত্রিতে। আর একটা হচ্ছে শেষের সাত দিন, তথা 23 রোজা থেকে 29 রোজা পর্যন্ত, এটা বুখারী শরীফের 2015 নম্বর হাদিসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাওয়াত রুয়াতুকুম, সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখছেন লাইলাতুল কদরকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন হে আল্লাহর রাসূল, আমরা লাইলাতুল কদরকে স্বপ্নে দেখলাম অমুক রাত্রিতে, কেউ 23, কেউ 25, কেউ 26। তো তাওয়াত রুয়াতুকুম, সাহাবীদের স্বপ্ন শেষ সাত দিনের সাথে মিলে যাচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ইউরিদু আইয়া তাহাররাহা, যে ব্যক্তি লাইলাতুল কদরকে খুঁজতে যায় ফালিয়া তাহাররাহা ফিস সাবিল আওয়াখির, সে যেন শেষ সাত দিনে খুঁজে। আর একটা বর্ণনা হচ্ছে শেষ দশ দিনের বিজোড় রাত্রিগুলোতে, এটা আপনার আছে বুখারীর 2017 নম্বর হাদিস। শেষ দশ দিনের বিজোড় রাত্রি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্র মিন আল আশর আল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদরকে খোঁজো শেষ দশ দিনের বিজোড় রাত্রিতে। ফাতহুল বারি, বুখারী শরীফের অন্যতম ব্যাখ্যা গ্রন্থ, এই ফাতহুল বারিতে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাফিজুল হাদিস, তিনি কিতাবুস সিয়াম সওম অধ্যায়ের শেষের দিকে লাইলাতুল কদর কোন দিনে হতে পারে এর উপর বিস্তারিত আলোচনা করার পর বলছেন যে আমার নিকটে সকল সানাদ, সকল হাদিসকে সামনে রাখার পর এটাই সবচেয়ে নির্ভরযোগ্য মনে হয়েছে যে আন্না লাইলাতুল কদর ফিল বিত্র মিন আল আশর আল আওয়াখির, শেষ দশকের বিজোড় রাত্রির মধ্যেই লাইলাতুল কদর অনুসন্ধান করো। এই শেষ দশকের বিজোড় রাত্রি 21, 23, 25, 27, 29, এগুলোর মধ্যেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। লাইলাতুল কদরের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল যে লাইলাতুল কদর কোন দিনে হবে, কিন্তু তিনি ভুলে গেছিলেন। এই বিষয়ে বুখারীর 2023 নম্বর হাদিসে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে আসলেন, তিনি লাইলাতুল কদর সম্পর্কে আমাদেরকে বলবেন তাই, বের হলেন আমাদেরকে লাইলাতুল কদর কোন দিনে হয় এটা জানাবেন তাই। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, মুসলমানদের দুইজন লোক গন্ডগোলে লিপ্ত হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের সামনে বের হয়েছিলাম লাইলাতুল কদর কোন দিনে হতে পারে এটা তোমাদেরকে জানানোর জন্য। ফাতালাহা ফুলানুন ফুলানুন, অমুক ব্যক্তি অমুক ব্যক্তির ঝগড়া করলো, ফারুফা তো আমার কাছ থেকে লাইলাতুল কদরের এই দিনটাকে উঠিয়ে নেওয়া হলো, আমি ভুলে গেলাম। আসা আইয়াকুর খায়রাল লাকুম, হতে পারে যে ভুলে যাওয়ার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমরা লাইলাতুল কসালতামি সুহা, তোমরা লাইলাতুল কদরকে খোঁজো নবম দিনে, সপ্তম দিনে, পঞ্চম দিনে। বুখারীর 2023 নম্বর হাদিস। তো এই হাদিস থেকে তিনটা জিনিস বোঝা যায়। এক নাম্বার, লাইলাতুল কদরকে ভুলিয়ে দেওয়া হয়েছে, লাইলাতুল কদর নির্দিষ্ট কোন দিনে হচ্ছে এটাই জন্য জানানো হয়নি যে ওই দিনে জানালে মানুষের ইবাদতের মাত্রা কমে যেত। আসা ইয়াকুনু খায়রাল লাকুম, মানুষ লাইলাতুল কদর খুঁজুক, চেষ্টা করুক, পরিশ্রম করুক, যেই বান্দার অন্তরে তাকওয়া যত বেশি, কারো অন্তরে যদি সবচেয়ে বেশি তাকওয়া থাকে, তাহলে সেই বান্দা লাইলাতুল কদরের অনুসন্ধানে রমজানের প্রতিটি রাতি জাগ্রত জাগবে, রমজানের প্রত্যেক রাতি জাগবে, যেহেতু নিশ্চিত যে লাইলাতুল কদর রমজান মাসে আছে। তো যার তাকওয়া যত বেশি, সেই অনুযায়ী লাইলাতুল কদরের অনুসন্ধানে তার পরিশ্রম এবং তার ইবাদত তত বেশি হবে। কিন্তু লাইলাতুল কদর নির্ধারিতভাবে জানিয়ে দিলে এই ইবাদতের সংখ্যাটা কমে যেত। তো যাতে তোমরা বেশি বেশি ইবাদত করতে পারো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে ভুলিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে দ্বিতীয় যেটা বোঝা যায় যে ঝগড়া করলে, গুনাহ করলে, পাপ করলে রহমত এবং বরকত উঠে যায়। যখন মানুষ গুনাহ এবং পাপে লিপ্ত হয় তখন রহমত এবং বরকত উঠতে উঠতে একটা পর্যায়ে চলে আসে। যদি পিপীলিকা না থাকতো, জীব জন্তু না থাকতো, জানোয়ার না থাকতো, গরু মহিষ না থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখ পাখালি না থাকতো, আসমান থেকে বৃষ্টি বন্ধ বন্ধ করে দিতেন এবং জমিন থেকে খাবার উৎপাদন বন্ধ করে দিতেন। এই সমস্ত পশু প্রাণীর উপর রহমত করে দয়া করে এখনো আসমান বৃষ্টি বর্ষণ করে, জমিন এখনো খাবার উৎপাদন করে। কিন্তু মানুষের পাপের পরিমাণ যদি আরো বেশি হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গজব অবতীর্ণ হয়। তো পাপ যদি মানুষের থাকে তাহলে রহমত এবং বরকত কমে যায়, আর যদি পাপ কম থাকে, নেকি বেশি থাকে, তাহলে ধন সম্পদে, সন্তান সন্ততি এবং জীবনের সুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত এবং বরকত অবতীর্ণ হয়। এই হাদিস তা প্রমাণ করছে। ওই দুইজনের গন্ডগোল করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট থেকে লাইলাতুল কদরের বিধানটা উঠে গেল যে কোন দিনে লাইলাতুল কদর হচ্ছিল। তৃতীয় আর একটা হাদিস থেকে যেটা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন তোমরা লাইলাতুল কদর কি খোঁজো নবম দিনে, সপ্তম দিনে, পঞ্চম দিনে। তো আপনি কি বুঝলেন নবম দিন, সপ্তম দিন, পঞ্চম দিন? তার মানে কি নয় রোজা, সাত রোজা, আর পাঁচ রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে বলছেন সিয়ামে লাইলাতুল কদর? তো এটা আপনার আবু দাউদের 1385 নম্বর হাদিসে আবু নাজরা বলছেন যে সাআলতু আবা সাঈদ আল খুদরি, আমি আবু সাঈদ খুদরিকে জিজ্ঞেস করলাম মাত্তা সাআ ওয়া সাবিআ ওয়াল খামিসা, সপ্তম বলতে কি বুঝাচ্ছে, নবম বলতে কি বুঝাচ্ছে এবং পঞ্চম বলতে কি বুঝাচ্ছে? তো আবু সাঈদ খুদরি বললেন যে ইযা মাদাত ওয়াহিদাতু ইশরুন, যে একুশের রাত্রি যখন রমজান শেষ হতে নয় দিন বাকি, একুশের রাত্রি যখন রমজান শেষ হতে সাত দিন বাকি, তেইশের রাত্রি যখন রমজান শেষ হতে পাঁচ দিন বাকি, পঁচিশের রাত্রি, তো সপ্তম নবম আর পঞ্চম বলতে শেষ হতে যতদিন বাকি। তো এই যে এখান থেকে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের মাঝে তিন ধরনের মানুষ বসবাস করে। এক ধরনের মানুষ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে নিজের বুঝ অনুযায়ী বুঝতে চায়। যদি এই হাদিসটা সে পড়তো তাহলে সে বলতো যে সপ্তম রোজা, পঞ্চম রোজা, নবম রোজাই লাইলাতুল কদর। নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বোঝা, কোরআন হাদিস এত সহজ নয় যে একজন মানুষ নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝবে। সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী বুঝতে হবে, আর একদল লোক আছে নির্দিষ্ট ব্যক্তির বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝে। যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা দিয়েছেন ওটাই ঠিক, একদল বলে যে না ইমাম শাফি যে ব্যাখ্যা দিয়েছেন ওটাই ঠিক, একজন নির্দিষ্ট ব্যক্তির পৈতৃক সম্পত্তিতে পরিণত করে দেয় কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস কোন নির্দিষ্ট ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পৈতৃক সম্পত্তি নয়, ইমাম শাফির নয়, ইমাম আহমদ বিন হাম্বালের নয়, ইমাম মালিকের নয়। নির্দিষ্ট ব্যক্তির বুঝ অনুযায়ী কোরআন হাদিস বোঝা যাবে না এবং নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বোঝা যাবে না। কোরআন হাদিস বুঝতে হবে সাহাবা ইকরাম, সালাফে সালেহিন, তাবেঈনে ইজাম এবং মুহাদ্দিসিনে কিরামের বুঝ অনুযায়ী। তো এইখানে দেখুন আমি এবং আপনি ভুল বুঝতাম। তো আবু নাজরা জিজ্ঞেস করছেন অন্য সনদে আবু দাউদের 1385 নম্বর যে নবম, পঞ্চম এবং সপ্তম বলতে কি বুঝায়। তিনি বুঝিয়ে দিলেন রমজান শেষ হতে যখন নয় দিন বাকি ওটা নবম, একুশের রাত। রমজান শেষ হতে যখন সাত দিন বাকি ওটা সপ্তম, তেইশের রাত। রমজান শেষ হতে যখন পাঁচ দিন বাকি, পঁচিশের রাত। তো এই গেল লাইলাতুল কদর কোন দিনে হতে পারে। তো লাইলাতুল কদর সম্পর্কে এই আলোচনা করার পর এবার লাইলাতুল কদরের আলামত আপনি কিভাবে বুঝবেন যে এই আজকের রাত্রিতে লাইলাতুল কদর হচ্ছে, এই আলামতগুলো সহিহ সূত্রে যে কয়েকটা আলামত কোরআন এবং হাদিসে পাওয়া যায় সেগুলো এবার আমি আপনাদের সামনে পেশ করব। প্রথম আলামত হচ্ছে লাইলাতুন তালকাতুন সামহা, লাইলাতুল কদরের রাত্রি হবে নির্মল, স্বচ্ছ। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে লা হাররাতা ওয়ালা বারেদাতা, লাইলাতুল কদরের রাত্রিতে গরম অত্যধিক হবে না, ঠান্ডা অত্যধিক হবে না। এই দুটা সহিহ সূত্রে প্রমাণ পাওয়া যায়, জামে সাগীর 9606 নম্বর হাদিস। আর আরেকটা হচ্ছে যে লাইলাতুল কদরের পরের দিন যে সূর্য উঠবে লা শুআ আলাহা, ওই সূর্যের কোনো তেজ থাকবে না, তেজবিহীন, রশ্মিবিহীন, একটা নরম সরম সূর্য মনে হবে, সেরকম তেজ নাই সূর্যের। এটা হচ্ছে তিরমিজি শরীফের 798 নম্বর হাদিস। আর আরেকটা ইবনু হিব্বানের 3688 যে লাইলাতুল কদরের রাত্রিতে কাআন্নাল কমারা ইফজাহু কাওয়াকিবাহা, ওই দিন চন্দ্র এত উজ্জ্বল হবে, চন্দ্র এত উজ্জ্বল হবে যে তারকাগুলো যেন চন্দ্রের কাছে হারিয়ে যাচ্ছে, তারকাগুলোকে স্পষ্টভাবে যেন বোঝা যাচ্ছে না, চন্দ্রের আলোক উজ্জ্বলতার কাছে তারকাগুলো যেন হারিয়ে যাচ্ছে। এই কয়েকটা আলামত। আর আরেকটা আলামত যেটা আমি 2018 নম্বর হাদিস বুখারী শরীফে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফি মাইন ওয়া তিনিন, পানির মধ্যে আর মাটির মধ্যে সিজদা করছেন। ওই দিন প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে মসজিদের মেঝে ভিজে গেছিল, তাই কাদা মাটির মধ্যে রাসূল সিজদা করলেন। তো বোঝা যাচ্ছে যে লাইলাতুল কদরের রাত্রিতে বৃষ্টি হতে পারে। এই পাঁচটা আলামত সহিহ সূত্র দ্বারা প্রমাণিত যে এই পাঁচটি আলামত। এক নম্বর হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি হবে নির্মল, স্বচ্ছ, অত্যধিক গরম নয়, অত্যধিক ঠান্ডা নয়। তিন নম্বর হচ্ছে পরের দিনে সূর্যের কোনো তেজ থাকবে না। আর চার নম্বর হচ্ছে চন্দ্র হবে অত্যন্ত উজ্জ্বল, আর পাঁচ নম্বর হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এছাড়া সমাজে আর যেগুলো প্রচলিত আছে যে লাইলাতুল কদর রাত্রিতে গাছ এবং জমি সবকিছুকে সিজদা করতে দেখা যায় আরো ইত্যাদি ইত্যাদি, এগুলোর কোনো ভিত্তি নাই। সহি সূত্র অনুযায়ী এই পাঁচটা আলামত আমি আপনাদের সামনে পেশ করলাম। যারা লাইলাতুল কদর খুঁজবেন বা খুঁজে পেতে চান তারা এই পাঁচটা জিনিসের প্রতি নজর রাখতে পারেন। এবার প্রশ্ন, লাইলাতুল কদরের রাত্রিতে আপনি কি করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন বুখারীর 2024 নম্বর হাদিস, যে ইদা দাখালাল আশর, যখন শেষ 10 রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন, সাদ্দামি ইজারাহু, তখন তিনি তার মাজা গামছা দিয়ে বেঁধে নিতেন, তথা শক্ত করে নিতেন, ওয়া আহিয়া লাইলাহু, রাত্রি জাগরণ করতেন, ওয়া আইকাদা আহলাহু, এবং তার পরিবার পরিজনকে জাগরণ করতেন। এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝাতে চাচ্ছেন যে অন্য এক হাদিসে, আর একটা হাদিস বলে নেই তারপরে, সেটা ইবনে মাজার 1839 নম্বর হাদিস, আর তিনি 801 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইন্নান নবী কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহিদু ফিল আশর আল-আখির মা লা ইজতাহিদু গায়রাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে এত পরিশ্রম করতেন যা অন্য সময় করেন না। এই দুইটা হাদিসকে সামনে রেখে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বের সকল গুনাহ এবং যার পরের সকল গুনাহ ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, যিনি শ্রেষ্ঠ নবী, এই নবীও লাইলাতুল কদরকে খোঁজার জন্য এত পরিশ্রম করতেন, এত পরিশ্রম করতেন যে কল্পনা লাইলাতুল কদরকে খোঁজার জন্য তার পরিশ্রমের সীমা কথার বাক্য দিয়ে ফুটিয়ে তোলা অসম্ভব। যার পূর্বের এবং পরের সকল গুনাহকে ক্ষমা করা হয়েছে, তিনি যদি লাইলাতুল কদরকে খোঁজার জন্য নিজের পরিবার পরিজনকে জাগরণ করার নির্দেশ দেন এবং নিজে রাত্রি জাগরণ করেন এবং অত্যন্ত শক্তভাবে পরিশ্রমের মাধ্যমে লাইলাতুল কদরকে খোঁজার চেষ্টা করেন, তাহলে আমার এবং আপনার মতো যারা অধম, যাদের যারা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার যাদের প্রয়োজন রয়েছে, তাদের লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করা কতটা উচিত। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেকেই রয়েছে যে আমরা নেটে ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে, ফেসবুক চালাতে চালাতে রাত্রি জাগরণ করে দিই, টিভি দেখতে দেখতে রাত্রি অতিক্রম করে ফেলি, রাত 2টায় 3টায় 4টায় 5টায় এবং সকালের দিকে ঘুম যাই। তো দুনিয়াবী কাজে যদি এত পরিশ্রম করতে পারেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে অনুসরণের জন্য এবং নিজের জীবনের সকল গুনাহকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নেওয়ার জন্য লাইলাতুল কদরের রাত্রিতে জাগরণ করা আপনাদের সকলের উচিত। কারো অন্তরে যদি বিন্দুমাত্র ঈমান থেকে থাকে, তাহলে তার অবশ্যই উচিত নিজের গুনাহকে ক্ষমা করে নেওয়ার জন্য এবং আল্লাহর রহমত এবং বরকতকে হাসিল করার জন্য রমজানের শেষ 10 রাত্রি, আর 3-4 দিন পর শুরু হচ্ছে এই শেষ 10 রাত্রিতে, অত্যধিক হারে পরিশ্রম করা এবং পরিবার পরিজন স্ত্রী পুত্র সহ সকলকে সাথে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকতকে হাসিল করার আপ্রাণ চেষ্টা করা একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে আমার এবং আপনার কর্তব্য। লাইলাতুল কদরের রাত্রিতে আপনি কি দোয়া করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইন ওয়াফাক লাইলাতুল কদর, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি বলবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবে, ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। লাইলাতুল কদর রাত্রিতে এই দোয়াটা অত্যধিক হারে পড়বেন। আপনারা আমার সাথে একবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। লাইলাতুল কদর রাত্রিতে এই দোয়া পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। লাইলাতুল কদর রাত কিভাবে জাগবেন? আমাদের সমাজে লাইলাতুল কদরকে নিয়ে কয়েকটি বিভ্রান্তিকর যে আমলগুলো, যেগুলোকে বেদাত বলা যায়, আমাদের সমাজে প্রচলিত, এই বিষয়ে এখন সংক্ষিপ্ত বলবো। এক নাম্বার হচ্ছে লাইলাতুল কদরকে নির্দিষ্ট করে নেওয়া যে 27 রাতে লাইলাতুল কদর হয়, 27 রাতে লাইলাতুল কদর হয় এই মর্মে নির্দিষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছুই প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সহিভাবে যেটা প্রমাণিত যে লাইলাতুল কদর রমজানে হয়, শেষ দশকের বিজোড় রাত্রিতে খুঁজতে হবে, কোন নির্দিষ্ট রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে যাননি লাইলাতুল কদরের জন্য। সুতরাং নির্দিষ্টভাবে 27 রাত্রিতে লাইলাতুল কদর খোঁজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী। তার যদি প্রয়োজন হয় রমজানের শেষ 10 রাত্রিতে জাগরণ করার, তাহলে আপনি কে শুধু 27 রাত্রিতে জাগরণ করার? যেই লোকের পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করা হয়েছে, তিনি শেষ 10 রাত্রিতে পরিশ্রম করছেন পরিবার পরিজন নিয়ে, আহল পরিবার নিয়ে, আল্লাহর রহমত এবং বরকত হাসিল করার জন্য, তাহলে আপনি কোন লাট সাহেব, কোন ক্ষমতাবান পুরুষ যে শুধুমাত্র সাতাশে রাত্রি জাগরণ করে আল্লাহর রহমত পেতে চান? আপনাকে পরিশ্রম করতে হবে। নবীকে যদি পরিশ্রম করা লাগে তো আপনাকেও পরিশ্রম করতে হবে। রমজানের শেষ দশ রাত্রিতে কঠোর এবং কঠিন পরিশ্রম করতে হবে। লাইলাতুল কদর রাত্রিতে জাগরণের নামে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল খাওয়া দাওয়ার আয়োজন, বক্তব্য বা ল্যাপটপ কম্পিউটারের বক্তব্য বলেন, আর আয়োজনের মাধ্যমে বক্তব্য বলেন, খাওয়া দাওয়ার আয়োজন বলেন, সবই থাকে। এগুলো সবই লাইলাতুল কদরের নামে, লাইলাতুল কদরের সাথে ছেলে খেলামু, লাইলাতুল কদরের সাথে ঠাট্টা, লাইলাতুল কদরের সাথে চিটকারি, লাইলাতুল কদরে এই জাতীয় আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে প্রমাণিত নয়। তিনি পরিবার পরিজন সহ জাগতেন, বাড়িতে জাগতেন, জনগণকে সাথে নিয়ে মসজিদে হই হুল্লোড় করার মাধ্যমে, খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে। পিকনিকের নাম লাইলাতুল কদর নয়, খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে পিকনিকের নাম লাইলাতুল কদর নয়। আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, রহমত এবং বরকত হাসিল করার জন্য পরিবার পরিজন সহ, আহাল পরিবার সহ বাড়িতে আট রাকাত তারাবির সালাত এবং তিন রাকাত বেদের প্রথম চার রাকাত দীর্ঘভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াত মুখস্থ না থাকলে সূরা নাস, সূরা ফালাক, ইখলাস এটাই পড়তে থাকুন। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরায় আপনি আয়াতে পড়তে থাকুন, একবার, দুইবার, তিনবার, দাঁড়িয়ে থাকুন, সিজদাতে যান, অনেকক্ষণ সিজদায় থাকুন, রুকুতে যান, অনেকক্ষণ রুকুতে থাকুন। এইভাবে যখন চার রাকাত সালাত শেষ হবে, তখন ঘরের বাতি আলো নিভিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দুই হাত উত্তোলন করে অঝোর ধারায় কাঁদুন, আজকে আল্লাহর কাছ থেকে রহমত এবং বরকত নিতেই হবে, আল্লাহর কাছ থেকে ক্ষমা হাসিল করতেই হবে। তারপরে যখন অনেক কান্দাকাটি করার পর চোখ দিয়ে যখন অঝোর ধারায় পানি পড়ছে, নিজের গুনাহ এবং পাপের জন্য যখন আপনি অনুতপ্ত, তখন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। পরে আবার বাকি চার রাকাত পড়ুন, তারপরে বেতের পড়ুন। এইভাবে একা একাই পরিবার পরিজন সহ বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত হাসিলের জন্য লাইলাতুল কদর জাগ্রত করতে হবে। পিকনিকের নাম লাইলাতুল কদর নয়, অনুষ্ঠানের নাম লাইলাতুল কদর নয়, শুধু সাতাশের রাত্রিতে জাগরণ করার নাম লাইলাতুল কদর নয়। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর এই মহান রাত্রি সম্পর্কে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলাম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অত্র লাইলাতুল কদরকে অত্যন্ত সুন্দরভাবে তার ইবাদতের মাধ্যমে, তার রহমত এবং বরকত হাসিল করার মাধ্যমে, তার করুণা প্রাপ্তির মাধ্যমে এবং নিজের ক্ষমা নেওয়ার মাধ্যমে উদযাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।
إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده عما بعد।
খুতবার শেষে দুইটা বিষয় আলোচনা করতে চাইছিলাম, যে কদর সম্পর্কে আমাদের মনে কয়েকটা প্রশ্ন থাকে। এক নম্বর প্রশ্ন, যে আজকে আমি এখানে একুশের রাত জাগরণ করছি, তো সৌদি আরবে ওই দিন বাইশের রাত। আজকে আমি এখানে মানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন হচ্ছে লাইলাতুল কদরের, তাহলে নির্দিষ্ট হবে লাইলাতুল কদর কোন দিনে? এটা একটা মানুষের ব্রেনের স্বাভাবিক প্রশ্ন। এই প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি, আপনি খুব ভালোভাবে শুনে রাখেন, যে এই প্রশ্নটা তখনই মানুষের ব্রেনে সৃষ্টি হয়, তখনই মানুষের মনের মধ্যে সৃষ্টি হয় যখন সে আল্লাহ সুবহানাহু তাআলা এবং ফেরেশতাদের ওই জগৎকে, আসমানের ওই জগৎকে দুনিয়ার সাথে তুলনা করে। আজকের দুনিয়ায় ২৪ ঘন্টায় দিন রাত হচ্ছে, কিয়ামতের দিন এর চাইতে বড় দিন হবে, যেই দিনের হাজার হাজার বছর হবে, সূর্য ডুববেই না। তো আপনার এখানে ২৪ ঘন্টা দিন রাত হচ্ছে, তো আল্লাহ সুবহানাহু তাআলা বা ফেরেশতাগণ যে আসমান, ওখানেও যে ২৪ ঘন্টা দিন রাত হচ্ছে এটা নয়। এই যে ওই জগৎকে আপনার দুনিয়ার জগতের সাথে কেয়াস করা, ওই জগৎকে এই জগতের সাথে মেনে নেওয়া, মনে করা, তখনই মাথায় এই প্রশ্ন হয়। হয়তো বা আপনার এখানে যেটা ২৪ ঘন্টায় দিন রাত হচ্ছে, সেটা ওখানে এক এক মিনিট, এক এক সেকেন্ড বা কোনো হিসাবই নাই। সূর্য তো এখানে ওঠে, ওখানে ওঠে না, রাত তো এখানে হয়, ওখানে হয় না। তো ওই জগৎকে দুনিয়ার জগতের সাথে তুলনা করার মাধ্যমে এই প্রশ্নটা মানুষের বিবেকে জাগ্রত হয়। আর একটা জবাব অনেক মুহাদ্দিসিনে কিরাম দিয়েছেন, যে একটা পানি যখন এক জায়গা থেকে গড়ে, তখন যে পদ্মার যে যে জায়গা থেকে উৎপন্ন হয়েছে পদ্মা, ওখান থেকে যখন পানিটা গড়ছে, তখন ভারত হয়ে, পাটনা হয়ে, বাংলাদেশ হয়ে আরো জায়গায় জায়গায় যাচ্ছে, তো লাইলাতুল কদর শুরু হয়, কথা বুঝতে পারেন, ২৪ ঘন্টাই ওটা অবতীর্ণ হতে থাকে। ২৪ ঘন্টার মধ্যে সারা দুনিয়াতে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ওই এটা জারি থাকে। তো সবচেয়ে সুন্দর জবাব হচ্ছে প্রথমটা, যে আপনি ওই জগৎকে এই জগতের সাথে তুলনা করছেন, যেই জগতে লাওহে মাহফুজ থেকে কোরআন সামাইত দুনিয়া নিচের আসমানে নেমে এসেছে, ওই জগতেও যে ২৪ ঘন্টায় রাত দিন হয় কে বলেছে? আমার এখানে, আপনার এখানে ২৪ ঘন্টায় রাত দিন হচ্ছে। আর একটা প্রশ্ন যেটা আমার এবং আপনার মাথায় থাকে, কদর তাকদীর নির্ধারণ করা, যে তাকদীর যদি নির্ধারিত হয়ে যায় তাহলে আমল করার কি দরকার? অনেকের মাথায় কিন্তু এই প্রশ্ন থাকে। আজকে আমি এই বিষয়ে দুটো সুন্দর কথা বলবো, মনে রাখবেন যে তাকদীর হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার ইলম বা জ্ঞান। উদাহরণ দিয়ে বোঝাই যে আপনি জানেন যে একটা ট্রেন দুই নম্বর ঢাকার কমলাপুর স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে 7:30 এসে পৌঁছবে। যদি ট্রেনটা ঠিক 7:30 পৌঁছে তাহলে ট্রেনটা কি আপনার জানার কারণে এসে পৌঁছলো না স্বাভাবিক গতিতেই পৌঁছলো? যদি 7:30 না পৌঁছে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে দেরি হয়, তাহলে কি ট্রেনটা বাধ্য 7:30 পৌঁছতে? আধা ঘন্টা লেট হয়ে গেল। কিন্তু যদি 7:30 পৌঁছে, আপনি জানেন যে 7:30 পৌঁছবে, কিন্তু যখন আধা ঘন্টা লেট হলো অ্যাক্সিডেন্টের কারণে, তখন কিন্তু আপনি জানেন না। পরে যখন আবার ওখান থেকে ফোন করে জানা যাচ্ছে যে না এখানে ট্রেনের একটা সমস্যা হয়েছে, আধা ঘন্টা পরে পৌঁছবে, তখন আপনি আবার জানছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, এই যে আধা ঘন্টা পরে লেট হবে এটা আপনি জানছেন না, পরে জানছেন, আল্লাহ এটা আগে থেকেই জানেন। তো আপনি কি করবেন না করবেন এটা আল্লাহর ইলম, জ্ঞান, তার জ্ঞান এত গভীর, এত বেশি যে আপনি কি করবেন না করবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন। তার জানার জন্য আপনি করতে বাধ্য নন, আপনি স্বেচ্ছাতেই করছেন। ভালো করেন খারাপ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করতে বাধ্য করেন না, আপনি স্বেচ্ছাতেই করছেন। এই শরীরের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া, কিন্তু যে কাজটা আপনি করছেন এই কাজটা স্বেচ্ছায় করছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান এত গভীর, এত বেশি, তিনি আলীম যে তিনি আপনার করাটা জানেন, তিনি তো আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং তার জানার জন্য আপনি করতে বাধ্য নন, আপনি নিজের ইচ্ছায় আমল করে, নিজের আমল নিজেই ঠিক করছেন, তারই বদৌলতে আপনি জান্নাতে এবং জাহান্নামে যাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর কেন নির্ধারিত করলেন, তাকদীর নির্ধারিত করার সবচাইতে বড় যেটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে, যদি তাকদীর না থাকতো, তাকদীরের উপর যদি বিশ্বাস না থাকতো, তাহলে মানুষ আত্মহত্যা করত, তাহলে মানুষ পথ ভ্রষ্ট হয়ে যেত। আজকে যার তাকদীরের উপর বিশ্বাস যত বেশি, তার হতাশার পরিমাণ তত কম। তাকদীরের উপর যার বিশ্বাস যত বেশি, তার টেনশন তত কম, সে হার্ট অ্যাটাক করে মারা যাবে না। যার তাকদীরের উপর বিশ্বাস যত বেশি, তার টেনশন এবং তার হতাশা তত কম। কারো যদি তাকদীরের উপর বিশ্বাস না থাকে, তাহলে এখনই শুনলো যে ছেলে মারা গেছে, তাকদীরের উপর বিশ্বাস নেই, ছেলে মারা গেল, টেনশন এবং হতাশায় হার্ট ফেল করে সেও মারা গেল, আত্মহত্যা করলো, যে আমি এসএসসিতে ফেল করেছি, হ্যাঁ থাকবোই না দুনিয়াতে, আত্মহত্যা করে জীবনটা দিয়ে দিল। কিন্তু তাকদীরের উপর বিশ্বাস থাকে যে আমার তাকদীরে ছিল আমি এসএসসিতে ফেল করব, তাই ফেল করেছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করলাম, আমার সন্তান আল্লাহরই দেওয়া, আমার সন্তান আল্লাহ উঠিয়ে নিয়েছেন, আমার তাকদীরে ছিল, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করলাম। তো কোন মুসলমান, কোন মুমিনের যদি তাকদীরের উপর আল্লাহর উপর বিশ্বাস থাকে, গভীর থাকে, তাকদীরের উপর বিশ্বাস গভীর থাকে, তাহলে হতাশা এবং টেনশন তাকে কশ্চিন কালো ঘিরে ধরতে পারে না। যেমন মূসা আলাইহিসসালাম যখন নদী পার হচ্ছিলেন, যখন পিছন থেকে ফেরাউন আসছিল, তখনও তার কোনো টেনশন ছিল না, কোনো হতাশা ছিল না, কারণ আল্লাহ তার সাথে আছেন, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। এটাই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় নৈতিক শক্তি, মুসলমানদের সবচেয়ে বড় নৈতিক শক্তি হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস। তাই তাকদীরের উপর বিশ্বাসকে গভীর করুন এবং নিজের জীবনে শান্তি বাস্তবায়ন করুন। শান্তি এবং সুখ একই জিনিস নয়। এসি রুমে বসবাস করা পাঁচতলা দশতলা বিল্ডিং এর নাম হয়তো সুখ হতে পারে, শান্তি নয়, শান্তি অন্তরে থাকে। এসি রুমে আপনি থাকছেন কিন্তু টেনশনে বাঁচছেন না, হাজার হাজার টাকা ঋণ, এর নাম শান্তি নয়। শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, রহমত এবং বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। ওই এসি রুমের চাইতে কুড়ে ঘরে বসে শান্তিতে বসবাস করা অনেক উত্তম এবং অনেক ভালো, জীবনটা অনেক সুন্দর কাটাই। তাই শান্তি যদি চান, তাহলে তাকদীরের উপর বিশ্বাস গভীর করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের রাত্রিকে সুন্দরভাবে জাগরণ করার এবং নিজেদের ক্ষমা করে নেওয়ার তৌফিক দান করুক, এবং ঈমানের সাথে এবং আমলের মাধ্যমে যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রমজানকে শেষ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।